বুঝতে পারছেন, তুলসী সেবা করলে কেউ না খেয়ে থাকে না,
তুলসী ভগবানের প্রিয়, সে ভগবান ব্যবস্থা করে দেয়। আর এই কীর্তন শুনলেন, কি কীর্তন শুনলেন, বলে তোমার সময় যাকে দরসে পরশে অগণ আসন, যাকে দর্শন করলে, তুলসীকে দর্শন করলে দেখানি দেখবেন, রাস্তায় যদি দেখেন তুলসী, এভাবে যদি রাস্তায় গাড়ি করে যান, অন্তত মাথা নুয়ে প্রণাম করতে না পারলেও হাত জোর করে প্রণাম করবেন। তুলসী হয়েছেন বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, তুলসী সবসময় প্রতিষ্ঠিত, বৈষ্ণব আর তুলসী সবসময় প্রতিষ্ঠিত। এই তুলসীকে প্রণাম করলে কি হয়, তুলসী প্রণাম করলে ভগবান সন্তুষ্ট হয়। ভগবান নিজেও বলেছি যে কৃষ্ণ ভক্ত সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে আমার ভক্ত। এই জন্য আমরা তুলসীকে প্রণাম করি, তুলসী পূজা করি। এবং আরেকটা কি কিন্তু শুনলেন, যাকে দরসে পরশে দর্শন করলে, স্পর্শ করলে পাপ বিনষ্ট হয়ে যায়, পাপ থাকে না। কিন্তু আমরা অনেক সময় বাড়িতে অসৌচ হয়, অমুক হয়, তুলসীকে জল দেয় না, অমুক দেয় না, এগুলো ভুল ধারণা। তুলসীকে না খাই দেখি, সবাই জল দিতে পারে, সে খারাপ অবস্থায়, খারাপ অবস্থায় মেয়েদের অনেক সময় প্রবলেম হয়, মান্থলি মাসিক প্রবলেম হয়, তারা তুলসীকে জল দিতে পারে, তুলসীকে দিতে কোনো অসুবিধা হয়, তাতে কোনো সমস্যা নেই, তুলসীকে সবসময় জল দেওয়া যায়, এটা মনে রাখবে। আর কি, স্পর্শ করলে, দর্শন করলে পাপ বিনষ্ট হয়ে যায়, অগণ আস ভগবানের পাপ, পাপ বিনষ্ট হয়ে যায়। আর একটা কি শুনলেন, ছাপ্পান্ন ভোগ ৩৬ ব্যঞ্জন, ছাপ্পান্ন ভোগ ৩৬ ব্যঞ্জন রান্না করছেন, বিনা তুলসী প্রভু এক নাহি মান, তুলসী ছাড়া ভগবান গ্রহণ করেন। একবার এক সময় জানেন বলছিলেন যে তুমি বলো না প্রভু তোমার ভক্ত বড়, তুমি বলো না তোমার নাম বড়, তার কৃষ্ণ বললেন আমার চাইতে আমার নাম বড়, নামের শক্তি বেশি। তাই বলছেন দেখি তোমার তুলসী পাতার মধ্যে কৃষ্ণ লিখে দিয়েছে, কৃষ্ণ লিখে দিয়ে একটা দাড়ি পাল্লার মধ্যে এক সাইডে রেখেছে, আর কৃষ্ণ এক সাইডে বসেছে, ওই যার মধ্যে তুলসী পাতা দিয়ে নাম রেখেছে সেইটা নিচে নেমে গেল, মানে ওজনটা বেশি হয়ে গেল। সে নাম লিখে দিয়েছে কৃষ্ণ, শুধু তার নাম, সেখানে নাম লিখে দিয়েছে আর ওই তুলসী পাতার মধ্যে, আর দিয়ে ওই একধারে ওইটা রেখেছে, আর একধারে নিচে নিচে বসেছে, প্রমাণ করছে, সবাইকে দেখাচ্ছে দেখো আমার চাইতে আমার নাম বড়, ওখান দিয়ে সমাপ্ত। এটা সবসময় মনে রাখবে, এই তুলসী পরিক্রমা প্রতিদিন করবেন, শুধু আমি একদিন দেখিয়ে দিয়ে গেলাম তা করলে হবে না। লীলা কীর্তন পলা কীর্তন করে তাদের কাছে তারা এসব কথা বলবে না, তারা নিজেরা কীর্তন করে পয়সা নিয়ে গেলে তো লাভ, তাদের পয়সা হবে, আপনাদের শেখার কী দরকার আছে। কিন্তু আমরা সেরকম নই, আমরা আসি এখানে জগৎকে শেখাতে, লোককে শেখাতে, আমরা লোককে উপকার করার জন্য আসি, করিতেছে উপকার, যাতে করো উপকার, লভে জীব শ্রীকৃষ্ণ সেবায়। আমরা ওই তুলসী পাতা নিয়ে কলকাতা জঙ্গলে হয়েছে, গাছে হয়েছে, এখানে হয়েছে, সেই তুলসী পাতা নিয়ে আমরা কি করি, ভগবানের ভোগে দিয়ে দিই, ভগবানের চরণে দিয়ে দিই। সেইভাবে আমাদের সবসময় মনে রাখতে হবে এই তুলসী, এর জন্য পরিক্রমা করি, তুলসী পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমা প্রমাণ হয়। আর আপনারা অনেক কীর্তন শুনেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কীর্তন শুনেছেন, কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো গৌড়ীয় বৈষ্ণবগণ ছাড়া কোথাও বলে না। আসল কথা যেটা আপনাদের আত্মার খোরাক, মনের খোরাক, আগে আমরা সব জানি বুঝি, আমরা অনেক বুঝে জেনে বসে আছি, বুঝতে পারছি অনেক জানি, অনেক বুঝি, অনেক কিছু করি, কিন্তু আমরা নিজেকেই জানি না, নিজে কে বুঝতো সেইটাই জানি না। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কে, আপনি ফট করে আপনার নামটা বলে দেবেন, কি ঠিক কিনা, আপনি কে, আপনি অমুক নাম, অমুকের মাসি, অমুকের পিসি, এটা পরিচয় বলুন, কিন্তু এটা তো পরিচয় নয়, এটা তো এই জগতের পরিচয়, এটা এই জগতের পরিচয়। যদি প্রশ্ন করা হয় আপনি কে, আমি অমুকের মাসি, অমুকের পিতা, অমুকের মাতা, অমুকের শাশুড়ি, এইসবটা বলে দেবো, তাই না, যে যার আত্মীয় বলে দেবো, অমুকের বোন, অমুকের দিদি, এটা বলে দেবো, কিন্তু আসলে তো ওটা পরিচয় নয়, অসত্যকে সত্য বলি, ওটা তো আপনার এই জগতের এই মানুষ রূপে যে হয়েছে তার পরিচয়। এই পিতামাতা আমাদের বাবা মা, আমার বাবা মা আমার এই শরীরটাকে দিয়েছে, আমার বাবা মা কিন্তু আমাকে দেয়নি, বুঝতে পারছেন, আমি যদি এখনই মরে যাই আমার বন্ধু বান্ধব আত্মীয় শিষ্য তারা একটু কান্নাকাটি করবে, আমি যদি আমার দেহটা গঙ্গায় ফেলে দেবে তাহলে পুড়িয়ে দেবে, তাই না বলুন। কিন্তু আমি যে চলে গেলাম, আমি কি কোন বস্তুটা চলে গেলাম, আমি তো দেহটা পড়েই আছে, এই যে ভাত নাড়ছি, পা নাড়ছি, কথা বলছি আপনাদের সঙ্গে, অনেক কিছু দেখছি, অনেক কিছু করছি, একটা জিনিস আছে, তাই না, সেই জিনিসটা কি, সেটা কখনো ভেবে দেখেছেন, সে কিসের মাধ্যমে এত কিছু করছি, এত কিছু নড়াচড়া করছি, এত আড়াটা করছি, এত ছোট ছোট করছি, এত কথা বলছি, এত ই করছি, কার বলে করছি, কিসের বলে করছি, কি প্রয়োজনটা, কি জিনিসটা, কি এই জিনিসটা কখনো ভেবে দেখেছেন, সেটি হয়েছে আমি, সেটি হয়েছে আমি। আর আপনি যে বলছেন আপনি কে, আপনার নামটা বলবো, ওটা আপনার নাম, যদি এইটা থেকে বলে এটা কি আপনার প্রাণ বলে আমার মাথা, বলে এইটা কি আপনার এবার হাত বলবো, এইটা কি বলবো চোখ বলবো, এই দুটা কান বলবো, বাচ্চারাও বলবে যে বাচ্চা কথা বলতে পারে সেও বলে দেবে তাকে শিখিয়ে এই যে চোখ এই নাক এই কান সব শিখে আমরাও তাই বলবো। কিন্তু আমি কি বস্তুটা সেটা আগে জানতে হবে, আমি হয়েছি নিত্য বস্তু, নিত্য বস্তু সন্ধান করতে হবে, সেটা হয়েছে আত্মা জীবাত্মা, আমি জীবাত্মা, সেটা ওই পিপিলিকার মধ্যেও আছে, ওই হাতির মধ্যেও আছে, এটা বাঁশ গাছের মধ্যেও আছে, এটা পেয়ারা গাছের মধ্যে আছে, এই তুলসী গাছের মধ্যেও আছে, ওই যে মশা ওই পোকাগুলো ওখানে নড়ছে, লাইটের কাছে অনেক পোকা উঠছে, ওদের মধ্যে একই প্রাণী আছে, এক জিনিসটাই আছে, সেটা হচ্ছে আত্মা জীবাত্মা, ইংরেজিতে বলা হয় জীবছর, সে জীবাত্মা, সেইটা চিন্তা করতে হবে। এটা আমাদের শরীর, বুঝতে পারছেন, এটা আমাদের শরীর, এটা আমাদের বডি, আর বডি আর আত্মাটা এক বস্তু নয়, সেটা গুলিয়ে ফেলবেন না কখনো, সেই আত্মাটার চিন্তা করতে হবে। এই সাধুগণ প্রকৃত সাধুগণ এই আত্মার কল্যাণের কথা বলতে আসেন, কি করে আপনার আত্মকল্যাণ লাভ হবে, কি করে আত্মকল্যাণ লাভ হবে সেই চিন্তা করবে। এই দেহ ছেড়ে চলে যাওয়ার পরে যার একটা দেহ পাবে, মানে বারবার এটা জগতের বিবর্তনের সাথে আসছে, জগতের বিবর্তন, জগতের বিবর্তনটা হয়েছে এটা, একটা দেহ ছাড়বো আর একটা দেহ পাবো। এই মনুষ্য জন্ম লাভ করেছি, শাস্ত্র বলেছেন 84 লক্ষ, 80 লক্ষ পর আরো 4 লক্ষ, 80 লক্ষ বার ওই যে গাছপালা কীট পতঙ্গ পশু পাখি বাঁদর ভেড়া কুকুর বিড়াল ছাগল সাপ ব্যাং জলের প্রাণী মানে ঘাঙ্গর কুমির বানর এসব আমরা হয়েছি, তার ইয়াত 80 লক্ষ বার ওই রকম জন্মগ্রহণ করেছি, ওই রকম দেহ পাল্টিয়েছি, কোন সময় কুকুরের দেহ, কোন সময় মানুষের দেহ, কোন সময় বাঁদরের দেহ, কোন সময় কাকের দেহ, কোন সময় বাঁদরের পাক পক্ষীর দেহ, কোন সময় কবুতরের দেহ, এইরকম বিভিন্ন ধরনের মুরগির দেহ, ছাগলের দেহ, গরুর দেহ, এইসব দেহ, মহিষের দেহ, এইসব পেয়েছি, এইসব দেহ পেয়েছি। কিন্তু 4 লক্ষ বার কিন্তু আমার মানুষও হয়েছি, কোথায় পাকিস্তানে জন্মেছি, কোথায় আফগানিস্তান জন্মেছি, কোথায় আমেরিকা জন্মেছি, কোথায় খ্রিস্টান হয়ে জন্মেছি, কোথায় বৌদ্ধ হয়ে জন্মেছি, কোথায় আছে হাজার বছর ব্রাহ্মণ হয়ে থেকেছি, বুঝতে পারছি, এরকম থেকেছি বিভিন্ন জন্মে, বিভিন্ন অসুর হয়ে থেকেছি, কোন সময় অসুর হয়েছি, বুঝতে পারছি, এরকম করে জন্মগ্রহণ করেছি। কিন্তু এখন এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করে কর পরের উপকার, এই পরের উপকারটা করতে হবে। সে পরের উপকারটা কি, সামান্য একটা জামা দিলাম, কাপড় দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, এটা পরের উপকার না, এটা পরের উপকার নয়, এটা সাময়িক উপকার, দেহের উপকার, দেহের কিছু উপকার হবে। কিন্তু যেটা উপকারটা হচ্ছে পরিতেচ্ছ উপকার, যাতে পরের উপকার, আমি যে অহংকার বশত ভাবছি, আমি যে অহংকারে ব্যস্ত হয়ে ভাবছি এই জগৎটাকে আমি পরিচালনা করছি, আমি এই সব কিছু করছি, কিন্তু আমরা কিন্তু এই জগতের আলো বাতাস ভোগ করছি, কি করছি না আমরা জগতের এই যে আলো, সূর্যের আলো, চন্দ্রের কিরণ, এই হাওয়া বাতাস, এগুলো আমরা সব ভোগ করছি না, এই জগতের আলো বাতাস আমরা ভোগ করছি। আমরা ভাবছি আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি, আমি বাণিজ্য করছি, আমি কাজ করছি, তার ফলে আমার সংসার চলছে, আমি ভাবছি আমি রান্না করছি, তার জন্য আমি খেতে পারছি, আমার ছেলেমেয়েরা খেতে পারছে, এটা সবসময় আমি এই ভাবটা থাকে যে আমি করছি এই জগৎটাকে পরিচালনা করছি, এটা আমাদের ভাবটা থাকে না, কিন্তু আসলে তা নয়, আপনারা সেটা দেখতে পারেন সাময়িক চোখকে, কিন্তু ভগবান সব কিছু করায় তিনি করেন, তার ইচ্ছা না হলে আমরা এক মুহূর্ত এখান থেকে চলতে পারি না, তার ইচ্ছা না হলে আমরা এক মুহূর্ত এখান থেকে উঠতেই পারি না, এই যে বসে আছি এখান থেকে উঠতেই পারবো না, বুঝতে পারছেন, তার ইচ্ছা যদি ব্যতিক্রম হয়ে যায়, তার ইচ্ছা ব্যতিরিকে একটা জগতের পাতা পর্যন্ত নড়ে না, জগতের পাতা পর্যন্ত তার ইচ্ছা ব্যতিরিকে চলে না, মনে রাখবেন, জগতের পাতাটা নড়ে তার ইচ্ছা চলে, কিন্তু আমরা অহংকার বশত আমরা ভাবি যে আমি সবকিছু করি, আমি জগতের সবকিছু পরিচালনা করি, আমি সবকিছু করি, এইটা মনে করিয়ে দিতে হবে যে আমি কিছু করি না, এই জগৎটাকে পরিচালনা করবার জন্য একজন আছেন, যিনি পরিচালক জগতের তিনি একজন আছেন, আমরা এই জগতে কিছু করি না, আমরা এই জগতে কিছু করার মালিক নই, এটি আমাকে বুঝে নিতে হবে, এটি সবসময় বুঝতে হবে, তাহলে কি ব্যাপারটা কে করে, সে একজন ভগবান আছেন, তিনি কে, ব্রহ্মা, যিনি এই জগৎকে কৃষ্ণের ইচ্ছা যিনি জগৎকে সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মা কি বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ, তিনি সমস্ত কারণের কারণ, তিনি সমস্ত ব্যাপারটা দেখেন, মনে রাখতে হবে, তাই তিনি সমস্ত কিছু করেন, তিনি জগতে সমস্ত কিছু করেন, তাই দেখুন আপনারা তাকে আমরা ভুলে গিয়েছি। শাস্ত্রে বলেছেন যে আমরা স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব সন্তান আদি যা কিছু পেয়েছি ভগবানের ইচ্ছায় পেয়েছি, ভগবান আমাদেরকে দিয়েছে সুখ শান্তি বা দুঃখ, সেও ভগবান দিয়েছে, কেউ যদি সুখ থাকি সেটাও ভগবান দিয়েছেন, কেউ যদি দুঃখে থাকি সেটাও ভগবান ব্যবস্থা করেছেন, তার ইচ্ছা সবকিছু, তার ইচ্ছা ব্যতিরেকে কিছু চলতে পারে না। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সেটা ভুলে যাবেন না, তার ইচ্ছাটা ভুলে যাবেন না। সে কি করতে পারে না করতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন না, তাকে আমরা ভুলে দিয়েছি। তাকে ভুলে যাওয়ার ফলেই এত দুঃখ যন্ত্রণা কষ্ট, যেটা জ্বালায় যা দগ্ধীভূত হয়ে জলে পড়ে মরছে। যার টাকা আছে সেও মানসিক যন্ত্রণা ছটফট করছে, যার টাকা নাই সেও শুধু টাকার চিন্তা করছে। এই জগৎ শুধু কি খাবো, কি পরবো, কবে ঘুমাবো, কোন ভালো ঘর পাবো, কিভাবে ব্যবস্থা করবো, সেই সব চিন্তা নিয়ে সারাক্ষণ সর্বক্ষণ আমরা ব্যস্ত থাকি। নিজের দেহের চিন্তা করি কিন্তু আমাদের আত্মার চিন্তা কখনো করি না। আমার নিজের চিন্তা, আমি আমার নিজের, আমার আমি যে কি বস্তু আত্মা সেইটা কখনো ভাবি না, যে তার কি চিন্তা, তার কি চায়, তার কি চায় সেইটা আমরা কখনো ভাবি না। খালি মনের চিন্তা করি, মন তো বহির্জগতে ঘোরাফেরা করে, মনের খোরাক আমরা ছুটিয়ে চলছি কিন্তু আত্মার খোরাক আমরা কখনো দেই না। সেই আত্মার খোরাক হচ্ছে হরি কীর্তন, ভগবত কীর্তন, সেইটা আপনাদেরকে করতে হবে, সেইটা আপনাদেরকে করতে হবে। সেই আত্মার খোরাকটা আপনাদেরকে জোটাতে হবে, আত্মার খোরাকটা আপনাকে জোটাতে হবে। জীবন অনিত্য যেন হো সার, তাহে নানাবিধ বিপদ ভার, দিন যায় মিশা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আসে বসে। দিন সারাদিন ধরে শুধু কাজ করে কাজ করে মায়ার জগতে মায়ার খাটনি কেটে মায়ার দাসত্ব করে চলে যাচ্ছি, কিন্তু মরণ নিকটে আসে বসে আমি যে ভাবছি আমি অনেকদিন বাঁচবো, আমি তো কালকেও চলে যেতে পারি এই জগৎ থেকে, আমি তো কালকেও এই জগৎ থেকে চলে যেতে পারি, তা কি কখনো ভেবে দেখেছেন? তা কি কখনো ভেবে দেখেছেন আমরা মায়ার জগৎ থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি? কিন্তু আমরা শুধু এই কাজ কাজকে পরবর্তী জন্য কি অবস্থা হবে, কোন জন্ম পাবো, যেমনটি কর্ম তেমনটি ফল আপনাদেরকে ভোগ করতে হবে, তার জন্য সাধুগণ বড় দয়ালু, তারা আপনাদের বাড়িতে এসে এই কথাগুলো বলতে আসে। মহান তার স্বভাব হয় তাইতে পামর, নিজ কার্য নাহি তার জান তবু পর ঘর, পরের ঘরে যান কি করতে, যে একজন বহির্মুখ জীবকে যদি এই কথা শুনে, শুনতে শুনতে তারা যদি একটু কৃষ্ণ ভাবাপন্ন হয়, কৃষ্ণময় করে তোলেন। আমি আপনাদেরকে বলছি না যে আপনারা সংসারটা ছেড়ে দিয়ে বনে গিয়ে বস বাস করুন, আশ্রমে গিয়ে বসে থাকুন, না সেটা বলছি না। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকুন, গৃহে থাকো বনে থাকো, যে অবস্থায় যে অবস্থায় যেখানে বাস করবো সেখানে যদি একটু হরির চিন্তা করি, একটু ভগবানের চিন্তা করি, তাহলে আমাদের পরম কল্যাণ বুঝতে যাবো। আমরা নিজেদেরকে সেটা করতে হবে। আপনারা ভাড়াটিয়া লোক এনে কীর্তন করাবেন, তারা কীর্তন করে দু ঘন্টা পয়সা নিয়ে চলে যাবে, কিন্তু আপনার কি মঙ্গল হবে? নতুন আম অপরাধ করে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? পয়সা নিয়ে কীর্তন করা, 10 টাকা দিয়ে চুক্তি করে কীর্তন হয় না, 50 টাকা চুক্তি করে ভাগবত পাঠ হয় না, ওদিকে কিচ্ছু হয় না, 10 টাকা দিয়ে দেবল ঠাকুরের পূজা হয় না। পূজাটা হৃদয় থেকে করতে হয়, নিজেকে করতে হয়, যে ঠাকুরের আরতি নিজে থেকে দীক্ষা নিয়ে নিজে আরতি করতে হবে, ঠাকুরকে ভোগ লাগাতে হবে, তার প্রসাদ দিতে হবে। আমরা এই যে ওই জগতের জিনিসগুলো ভোগ করছি, আপনারা কখনো ভেবে দেখেছেন এই জগতে প্রত্যেক দিন লক্ষ লক্ষ জীব করে জীবকে হত্যা করে বেঁচে আছে? এটা কখনো ভেবে দেখেছেন আপনারা যে লক্ষ লক্ষ জীবকে হত্যা করে বেঁচে আছে প্রত্যেক দিন? লক্ষ লক্ষ জীবকে হত্যা করে বেঁচে আছে প্রত্যেক দিন। এই জলটা পান করলাম, এর মধ্যে কত জীবাণু আছে জানেন? সেগুলো শেষ করে দিচ্ছি। এই ভাত খাচ্ছেন, কত ধান গাছকে কেটে খেয়ে শেষ করে দিচ্ছেন জানেন? এই যে বাঁধাকপি খাচ্ছেন, ফুলকপি খাচ্ছেন, লাউ ডাঁগা খাচ্ছেন, লাউ শাক খাচ্ছেন, আবার বাইরের জগতের লোক যারা মাছ মাংস খায় তারা তো প্রত্যেক দিনই জীবকে হত্যা করে, মাছ খায় মাংস খায়, তারা জীব ছিপ হত্যা করে। হেঁটে চলছেন, কত পিপিলিকা পড়ছে, এই গাড়ি করে আসছি, কত পিপিলিকা গাড়ির মধ্যে পড়ে যাচ্ছে, কত মশা মাছি মেরে ফেলছি, আর এই যে শ্বাস নিচ্ছি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শ্বাস নিচ্ছি, এই লিভিং এন্টিটি অর্থাৎ ছোট ছোট জীবাণুগুলো আমাদের দেহের মধ্যে আমরা নিয়ে শ্বাস প্রশ্বাস করে তাদেরকে মেরে ফেলছি। এ থেকে তো রিয়াকশন পেতে হবে, অ্যাকশনে যখন হয়েছেন তখন রিয়াকশন তো আসবে, এই রিয়াকশন তো আপনি পাবেন। তাহলে এ থেকে উপায় কি, এ থেকে বের হওয়ার উপায় কি, এই 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 পাপ থেকে রেহাই পাওয়ার উপায় কি, সেটা শ্রীমদ ভাগবত বলেছেন। সেই শ্রীমদ ভাগবত থেকে যেটা ভগবান ব্যাসদেবের মাধ্যমে রচনা করেছেন সেটা সুন্দর করে বর্ণনা করা আছে, সেই সুন্দর করে বর্ণনা করা আছে যে আমরা এই পাপ থেকে রেহাই পাওয়ার উপায় কি, যে আমরা কোনো সময় ছাগলের দেহ ছিলাম, কুকুরের দেহ ছিলাম, বিড়ালের দেহ ছিলাম, এখন যে মনুষ্য জন্ম লাভ করেছি, এখন এই কথাগুলো শোনার একটা বুদ্ধি আমরা পেয়েছি। এটা ছাগল কুকুরকে বুঝালে তারা কি বুঝবে?
একটা ছাগলের গলা যদি একটা মালা দিয়ে দিই, একটা গরুর গলা যদি মালা দিয়ে দিই, একটা বাদরের গলা যদি মুক্তোর মালা দিয়ে দিই, সে বাদরের মালাটা সেরে ফেলবে, ছাগলের মালাটা খেয়ে ফেলবে, তাই না? তাদের তো বুদ্ধি নেই, কিন্তু আমরা মনুষ্য জীব, আমাদের কিছু বুদ্ধি হয়েছে, আমাদের চেতন হয়েছে। তাই আপনাদেরকে বলছি, এই বুদ্ধিটা কি? যদি আপনার সংসারটাকে আপনি কৃষ্ণময় করে তুলবেন, করিয়া কৃষ্ণের সংসার, ছাড়িয়া অনাচার, আপনার সংসারটাকে কৃষ্ণময় করে তুলুন। অর্থাৎ আপনি বেঁচে আছেন খাওয়ার জন্য নয়, এই জগতে আপনার বাঁচার অধিকার আছে একমাত্র কিসের জন্য? যদি আপনি বাঁচার চান, বাঁচতে চান, কিসের জন্য বাঁচার অধিকার আছে? আপনি যদি ভগবানের সেবা করবার জন্য আপনার বাঁচার অধিকার আছে, ভগবানের সেবা করবার জন্য তো আপনি বাঁচতে হবে, আপনাকে খাওয়ার জন্য বেঁচে থাকতে হবে না, আপনাকে বেঁচে থাকতে হবে কিসের জন্য? ভগবান সেবা করার জন্য। সেইটাই আমরা মায়ের পেটে বসে কথা দিয়েছিলাম, মায়ের পেটে কিন্তু নরক যন্ত্রণা যায় না, মায়ের পেটে নরক যন্ত্রণা, তার সাথে আরো নরক যন্ত্রণা বেশি যখন একটা লোক দেহ রাখে, একটা লোকের আত্মা যখন ওই দেহ থেকে বেরিয়ে চলে যায়, জোর করে বাড়ি করে নিয়ে যমদূত এসে নিয়ে চলে যায়, কি জ্বালা! সেটা আমি আমার একটা বই আছে ছোট্ট, বের করে দিয়েছি, উপদেশ তৃতীয় খণ্ড নরক সম্বন্ধে লিখে দিয়েছি, নরকের ভাগগুলা লিখে দিয়েছি, নরকে কি যন্ত্রণা সেটা ওখানে ভগবত থেকে তুলে লিখে দিয়েছি। সেইভাবে আপনারা বুঝতে পারবেন, কি বুঝতে পারবেন? যে আমাদের মায়ের পেটে কি যন্ত্রণা ছিল, কারো মনে নেই, আপনাদের কারো মনে নেই যে মায়ের পেটে আমরা কি যন্ত্রণা ছিলাম? ওই মায়ের ওই জননী জঠরে আমি আমি ছিলাম, জননী জঠরে ছিলাম, বিষম বন্ধন পাশে, একবারে ছোট্ট হয়ে কুঁজো হয়ে মাথাটা নিচের দিকে, পা উপরের দিকে ঠেলে কোনো রকম কুঁজো করে নারী ভরিচে পেঁচিয়ে আমি ওখানে অবস্থান করছিলাম। তখন কৃমি কেটে শুক্ল কেটে আমাকে দংশন করেছে, তখন আমি কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছিলাম, হে প্রভু আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি পারো ছেড়ে দাও প্রভু। তখন কোনো কোনো ভাগ্যবান জীবকে ওই মায়ের পেটে দর্শন দেয় আর দিয়ে বলে, তুই আমাকে কেন ডেকেছিস? বলছে, প্রভু আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে এখান থেকে ছেড়ে দাও প্রভু। বল, তোকে আমি ছেড়ে দেবো? তুই মনুষ্য করে জন্মগ্রহণ করবি? মনুষ্য করে জন্মগ্রহণ করা কিন্তু সহজ নয়, আপনারা ভাবেন যে একটা ছেলে মেয়ে বিয়ে দিলেই বাচ্চা হয়ে যাবে, তা নয়, 60,000 জীবাত্মা লাইন ধরে, তার মধ্যে একটি জীবাত্মা ওই মাতৃগর্ভে প্রবেশ করে, আর বাকি 59,999টা ওইসব ছাগল গরু ভেড়া বিড়াল মশা ব্যাং টিকটিকি এইসব হয়, বিভিন্ন জায়গায় চলে যায়, জলে থাকে, স্থলে থাকে, গাছপালা হয়, বিভিন্ন জন্তু জীবদলা হয়, মাত্র একজন মানুষ হয় 60,000-এর মধ্যে, বুঝতে পারছেন? একজন শুধু মানুষ। এই জন্য বলছেন এই জগতে জীব জানোয়ারের সংখ্যা অনেক বেশি, মানুষের সংখ্যা অনেক কম, মানুষের মধ্যে মুখে অনেকে বেদ মানে কিন্তু বেদের নিষিদ্ধ কাজগুলো করে, আবার বলছে কর্মই শ্রেষ্ঠ, কিন্তু আমরা বলছি কর্ম ত্যাগ করতে হবে, কর্ম করলে কর্মবন্ধনে পড়তে হবে, কর্মবন্ধনে ফল হয়েছে নরক যন্ত্রণা। কর্ম ছেড়ে দিয়ে আপনারা প্রশ্ন করবেন, কর্ম ছেড়ে দিলে আমার সংসার কি করে চলবে? কি প্রশ্ন আসতে পারে না? কর্ম ছাড়লে সংসারে, কিন্তু কর্মটাকে সেবায় পরিণত করতে হবে, কর্মটাকে সেবায় পরিণত করতে হবে। একজন কর্ম করে, একজন সেবা করে, দেখতে একরকম। যারা ভক্ত বাড়িতে আজকে রান্না হচ্ছে, সবজি রান্না হচ্ছে, সবকিছু হচ্ছে, বাসন মাজা হচ্ছে, সবই তো হচ্ছে নাকি? কিন্তু এখানে রান্না হচ্ছে কার জন্য? প্রত্যেক দিন ঠাকুরের জন্য, ঠাকুরের জন্য রান্না হচ্ছে। কিন্তু এইবারে যে ছেলে মেয়েরা আছে তারা কি না খেয়ে থাকে? তাই বলুন, কিন্তু এবারে লোকে রান্না করছে কিছুর জন্য? ঠাকুরের জন্য। আর বাইরে জগতের লোক বলে, আমার স্বামী বাইরে গেছে তা সে এসে খাবে, ছেলে স্কুলে গেছে সে এসে খাবে, মেয়ে কলেজে গেছে সে এসে খাবে, তারা নাও ফিরতে পারে, নাও ফিরতে পারে, তার জন্য আসে রান্না করছেন, সে অফিস থেকে গিয়ে ফিরে নাও আসতে পারে, কলেজ থেকে ফিরে নাও আসতে পারে। আর যদি যারা রান্না করছে ভগবানের জন্য, ভগবানই তার ছেলে মেয়েকে ফিরে নিয়ে আসবে তার ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। এটা হচ্ছে পার্থক্য, এই যে কর্ম আর সেবা, ওটা ত্যাগ করলে চলবে না। এ গাছে আমও হয়েছে, তারা নির্বিশেষবাদী ব্রহ্মবাদী, গাছে আমও হয়েছে, না না আমি সাধু, আমি ওইসব গাছের ফল টল খাবো না, আমি আম টাম খাবো না, আম পচে যা, আম পেকে পচে পড়ে যা, না সেটা নয়, ওটা ভগবানের সম্বন্ধীয় বস্তু, ওটা আমরা পেরেও খাবো না, ওই গাছটা পেরে আমি নিজে আমটাকে খেয়ে নেবো না, ওই আমটাকে আমি ঠাকুরের ভোগে লাগিয়ে দেবো, তাহলে গাছটার কিছু মঙ্গল হলো, তাহলে গাছটার কিছু মঙ্গল হলো, গাছটাকে আপনি ভগবানের সেবায় লাগিয়ে দিলেন। আমার বাড়িতে ফুল গাছ লাগিয়েছি, অনেক বাড়িতে দেখবেন ছাদের মধ্যে অনেক ফুল গাছ লাগায়, বাড়ি সৌন্দর্য করে, ফুল গাছ লাগায়, কিন্তু ফুল শুকিয়ে যায়, ওই ফুলগুলো জীবনটাও বৃথা, তারা ভগবানের সেবা করতে পারলো না। আর যে ভক্ত বাড়িতে ফুল গাছ হলে সেই ফুল নিয়ে এসে গোবিন্দের চরণে লাগায়, তখন সে ফুলটারও গাছটারও মঙ্গল হয়। অনেক বাড়িতে গরু পোষে, সে দুধ দিয়ে ভগবানের সেবা হয়, গরুটাও ভাগ্যবান, সে ভাগ্যের ফলে, সেই সুকৃতির ফলে সে আবার পুনরায় মানব জন্ম পায়, মানব জন্ম পেয়ে হরিভজন করতে পারে। স্বর্গে যে দেব দেবতারা আছে, স্বর্গে যে দেব দেবতারা আছে, তারা পর্যন্ত বলে ওই দেব দেবতারা যারা, তারা তো অনেক সুখে শান্তিতে আছে, বিরাট ঐশ্বর্য আছে, কোটি কোটি টাকা। এখানেও এই এই ভারতবর্ষের মধ্যে অনেকে দেখবেন একবারে প্লেনে চলে, প্লেনে সবসময় তাদের নিজস্ব প্লেন আছে, নিজস্ব সবকিছু আছে, বিদেশে তো অনেকেই আছে, তারা এইসব সুখ সম্মিত, তারা ওইসব ভগবান ভগবান ভুলে যায়, এত আরামে থাকে না, ভগবানকে ভুলে যায় তাদের ওইসব, যার পরে পরে অন্যজনই প্রাপ্ত হয়, তারা ভগবানকে ভুলে যায়। স্বর্গের দেব দেবতারাও, তারাও গিয়ে ভগবানকে যদি ভুলে যায়, তাদের দেব দেবতার তাদের চাকরি চলে যাবে। ওরা একটা চাকরি, ভগবান একটা চাকরি দিয়েছে, দুর্গাকে একটা চাকরি দিয়েছে, লক্ষ্মীকে বলে তুমি ধন দেখবে, ধন দৌলত দেখবে, চাকরি দিয়েছে, সরস্বতীকে বলছে তুমি বিদ্যা দেখবে, বিশ্বকর্মাকে বলছে তুমি এইসব রাস্তাঘাট হাতি হাতুড়ি করাতে এইসব মিস্ত্রির কাজ দেখবে, বুঝতে পারছো, এইসব কর্মকারের কাজ দেখবে তুমি, বিশ্বকর্মা এইসব যারা করে দেখেন না, পুজো করে, আর সরস্বতী বিদ্যার ভাণ্ডার, লক্ষ্মী ধনের ভাণ্ডার, এইসব দিয়ে এইসব ভাগ ভগবান ভাগ কিছু কিছু কাজ কাজ ভাগ করে দিয়েছে, ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। আমাদের যেমন মুখ্যমন্ত্রী বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে না, কেউ পূর্তমন্ত্রী, কেউ খাদ্যমন্ত্রী, কেউ শিক্ষামন্ত্রী ভাগ করে দিয়েছে না, এরকম ভগবানের ভাগ করে দেয়, দুর্গা কালী লক্ষ্মী গণেশ এদেরকে ভাগ করে দেয়। আর আমরা জগতের লক্ষ্মী করি, জগতের লক্ষ্মী করি, ভগবানকে পুজো করি, পুজো করার সময় কি বলি, ধনং দেহি ধন দাও, বিদ্যাং দেহি বিদ্যা দাও, রূপং দেহি রূপ দাও, ভার্যাং দেহি স্ত্রী পুত্র দাও, এসব ভগবানের কাছে চাই, দেবতার কাছে আমরা চাই। দেবতাকে চাও মানে কি, দেবতা আমার সেবা করবে, দেবতাকে আমি চাকর বানিয়ে ফেলি কি, দেবতাকে চাই মানে দেবতাকে, দেবতা আমাকে আমার সেবা করবে, আমরা একটু বিনিময়, তার বিনিময়ে কিছু দেই, কিছু চাল কলা ফুল টাকা পয়সা দেই, দেবতাকে দেই, আর দেবতাকে ঘুষখোর বানিয়ে ফেলি, যে আরাধ্য দেবতা তাকে ঘুষখোর বানিয়ে ফেলি, সে ঘুষ খেয়ে আমাকে কিছু বিদ্যা দান করবে, কিছু পয়সা দেবে, কিছু টাকা দেবে, কিছু ধন দেবে, কিছু দোলার দেবে, কিছু ঔষধ দেবে, এসব দেবে, এসব দেবে, আমরা দেবতাকে এইভাবে করে রাখি। কিন্তু এটা তো ভক্তি নয়, এটা হচ্ছে কর্মমার্গ, এটা হচ্ছে মায়ার ধর্ম, এটা হচ্ছে মায়ার জগতে মায়ার সেবা করা, আমরা মায়ার সেবা করছি, মায়াটা সত্য করছি। কেউ ভগবানের সেবা করছেন, কেউ ভগবানকে ভোগ দিচ্ছেন, আর কিছু মানে একশো জনের মধ্যে একশো জনই, দুই একজন লোক একটু ভগবানের সেবা করে, আর একশো জনের মধ্যে একশো জনই সব মায়ার কাজ করছে, নিজের কাজ করছে। কেন করছে, কারণটা কি, কারণটা কেটে কেন করছে, কারণ তাদের যাদের করতে পারছে তাদের আত্মাটা উন্মুখ হয়েছে, সেবা উন্মুখ হয়েছে, আর যারা করতে পারছে না তাদের আত্মাটা বন্ধন অবস্থায় আছে, মায়ার বন্ধনে আছে, তাদের আত্মাটা মায়ার বন্ধনে আছে। সেই মায়াটাকেও কিন্তু ভগবান সৃষ্টি করেছেন, এটা কথা মনে রাখবেন। মায়ার ক্রীড়া কিরকম, আগুনের মধ্যে যদি একটা লোহা ঢুকিয়ে দিই, লোহার রডটা যদি আগুনের মধ্যে ঢুকায়, তখন লোহাটা কিন্তু আগুনে পুড়ে লাল হয়ে যায়, তখন ওই লোহাটাকে যদি একটা কাপড় দিয়ে ধরি, হাত দিয়ে ধরলে তো হাতে গরম লাগে, স্যাক লাগে, পুরো না পড়লে পড়ে যাবে, ফুসকালে পড়ে যাবে, কারণ কাপড় দিয়ে লোহাটাকে এনে যদি এই প্লাস্টিকের মধ্যে দেই, বা আপনার কাপড়ের মধ্যে দেই, বা কাগজের মধ্যে দেই, বা আপনার দেহের মধ্যে দেই, আপনার দেহটা পড়ে যাবে। এই যে লোহাটা যে দহিকে শক্তি কোথেকে পেল, ওই আগুন থেকে পেয়েছে, ঠিক কিনা, আগুন থেকে পেয়েছে, ওই আগুন থেকে দাহিকে শক্তি পেয়ে আপনাকে পুড়িয়ে দিচ্ছে, লোহাটা পুড়িয়ে দিচ্ছে আপনার। তদ্রূপ মায়াও ওই ভগবানের কাছ থেকে শক্তি পেয়ে, আমাদেরকে ভগবানের কাছ থেকে সরিয়ে নিয়ে মায়া নিজের কাজ করাচ্ছে, নিজের দাসত্ব করাচ্ছে, তার ফলে আমরা ভগবানের সেবা করতে পারছি না, ভগবানকে জানতে পারছি না। যদি উপায় আছে, যদি কোন বদ্ধ জীব এই কথা শুনতে 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 যদি সে একটু কৃষ্ণের দিকে কৃষ্ণ মুখ হয়, কৃষ্ণ সেবা করার ইচ্ছা প্রকাশ করে, তখন তার আত্মার বিকাশ হবে, তখন সে সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে তখন সে ভগবানের সেবা করতে পারে, বুঝতে পারছেন। তাই আপনাদের কাছে বারবার জোর করে বলছি, এই সংসারের মধ্যে থেকে ভগবানকে ভুলে যাবেন না, কিন্তু ক্ষুদ্র স্বার্থ আপনাদেরকে একটু ছাড়তে হবে, বৃহত্তর জিনিস পেতে হলে ক্ষুদ্র জিনিস তো ছাড়তেই হয়। এই জগতে আপনারা ওই জিহ্বার লালসা, লোকের কথা শুনে ভুল ব্যাখ্যা করবেন না। লোকের অন্য অন্য বিভিন্ন জায়গার গুরুরা বলে আত্মায় যা চায় তাই খাও, ওই আত্মা চায় না, ওরা আত্মার মন চায়, দুষ্ট মন। আপনি একটা বাচ্চা ছেলেকে যদি এখনই ভালো মন্দ খাই পেট ভরিয়ে দেন না,
আবার কোন মেলায় নিয়ে যান, মেলায় একটা লোভনীয় জিনিস দেখতে পেয়েছে, গিয়ে বলে মা কিনে দাও এটা খাবো, কেটে কিন্তু খিদে নেই, চোখের খিদে, মনের খিদে, ওই চোখে দেখতে পেয়েছে খিদে মানে খেতে চাইছে, কিন্তু ও কিন্তু খেতে পারবে না, দিলে একটু শুষে শুষে বলে আর পাবো, বুঝতে পারছো মনের খিদে। তা আমাদেরও সেই রকম, তখন এই আপনাদের যেটা বলছি, আপনারা শুধু একটা জিনিসের জন্য এই পথে আসতে পারছেন না, আর আমি তো আপনাদেরকে ঠকাতে পারবো না, প্রতারণা করতে পারবো না। আমরা চারটা জিনিস বলি, চারটা জিনিস করি অবস্থান করে, এই চারটা জিনিস আমরা বারণ করি, মনে রাখবেন চারটা জিনিসকে আমরা সবসময় অ্যাভয়েড করে চলি। কি কি অ্যাভয়েড করে চলি মনে রাখবেন, সেগুলো আপনাদের পক্ষেও সবার সুবিধা। মানে এই জগতে আপনার একটা শ্লোক আছে এখানে, আপনি যদি মাছ খান, মাছ খেলেও কিন্তু নিজের মাংস খাওয়া হচ্ছে, শাস্ত্রে বলা আছে, আমার কাছে আছে গ্রন্থটা, পরে শোনাব। আর মাছ খেলেও গরুর মাংস খাওয়া হচ্ছে, সেটা কি করে হয়? আমি এখনই বলছিলাম, আমি যে এই দেহটা, এই যে কাপড়টা পরেছি, এই কাপড়টা কালকে পাল্টাবো, তাই না? কালকে পাল্টিয়ে আবার একটা আর একটা কাপড় ধোয়া কাপড় পরব। আমি যেমন প্রত্যেক দিন এই কাপড় পাল্টাই, আপনি যদি এই দেহ রাখার পরে, আপনার জানেন এই দেহটা কি দিয়ে তৈরি, আপনি একটা গাছ মরে গেলে গাছটাকে যদি শুকনো হয়ে গেলে পুড়িয়ে দিলে কি হবে, ছাই হয়ে যাবে না? আর মানুষ মুসলমানরা কবর দেয় মাটিতে, দেহ কবর দেয়, ওদের মাটিতে পচে গিয়ে মাটি হয়ে যায় না? আর হিন্দুরা কি করে, পোড়ায়, তাই তো, পোড়ায়, পোড়ালে দেহটা কি হয়, ছাই হয় তো, না ছাই হয়, আর কিছু জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, দেখেছেন তো মানুষ পড়ে দেখেছেন, উড়ে 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 যায়, কিছু জল জলীয় বাষ্প জলে যায়, কিছু আকাশে উড়ে যায়, আর কিছু ছাই হয়ে যায়। মানে পাঁচটা জিনিস দিয়ে দেহ তৈরি, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভৌতিক দেহ, এই পাঁচটা জিনিস দিয়ে আমার দেহটা তৈরি। বুঝতে, একটা গরু যদি মরে যায়, সাপ মরে যায়, ব্যাঙ মরে যায়, রাস্তায় কুকুর মরে যায়, গাড়ি চাপা পরে কয়েকদিন ফেলে দেয়, পচে মাটি হয়ে যায়। এই যে জিনিসটা দিয়ে তৈরি, সেই জিনিসটা দিয়ে প্রত্যেকবারই এই ভগবান এইসব জিনিস তৈরি করে, আমাদের দেহ তৈরি করে, ক্ষিতি অপ তেজ মরুদ পঞ্চভৌতিক দেহ তৈরি। কিন্তু আত্মা কিন্তু সেটা দিয়ে তৈরি হয় না, যেটা প্রাণটা আত্মা, সেটা হচ্ছে ভগবানের অংশ, যেটা প্রথম আমি, যে বস্তুটা আমি, আমি কে, ওই বস্তু হচ্ছে আমি আত্মা, আমি অমুক চৌধুরী, অমুক রায়, অমুক মাঝি, অমুক হালদার নই, বুঝতে পারছেন, আমি হচ্ছে আত্মা, জীবাত্মা, ওটা হচ্ছে জীবাত্মার পরিচয়, আমার পরিচয়। অর্থাৎ আমি যখন মরে যাব, আমার কর্মফল অনুসারে আমার আত্মাটা একটা বিড়ালের দেহ পাবে, আর আমার দেহ দিয়ে, এই বডি দিয়ে একটা মাছের দেহ তৈরি হবে, যা সাইডে হয়েছে ওই দিয়ে মাছের দেহ তৈরি হবে। তখন আমি পরের জন্মে বিড়ালে তো কাঁচা মাছ খাই, দেখেছেন আপনি, তাহলে আমার মাংস আমি খাচ্ছি না, তাহলে আমার মাংস দিয়ে আমি খাচ্ছি কি, ঠিক কিনা? আমি যে আত্মা, আমার আমার আত্মা দিয়ে একটা কি তৈরি হয়েছে, বিড়াল তৈরি হয়েছে, আমার দেহ দিয়ে একটা মাছ তৈরি হয়েছে, তাহলে আমি তো আমার দেহই খাচ্ছি, তাহলে বুঝুন। মাম যোগ স, মাংস মানে মাম যোগ স, আমায় পেলাচ্ছে, এই জগতে আমি যাকে খাবো পরের জন্য সে আমাকে খাবে, আমি একটা মাছ হত্যা করব, আমি পরের জন্য আবার আমি আমার জিনিসটাই খাবো, সে আমাকে হত্যা করবে। এই জগতে এইরকম করে চলে আছে, এইভাবে চলে আছে, কিন্তু এ থেকে উপায়টা কি আছে? এই যে পাপ করে বেড়াচ্ছে, সে উপায়টা কি আছে? যদি ভগবানের সংসার কৃষ্ণময় করে তুলি, ভগবানের চিন্তা করি, তাহলে ভগবানের সেবা করি, সব জিনিসটাই তো ভগবানের সেবায় লাগবে। আমি ওই যে ধান গাছ কাটছি, পাপ ধান গাছটা তো আমি গোবিন্দের সেবায় লাগাচ্ছি, আমি তার জন্য তো কেটেছি, আমি লাল গাছটা ডোবাটা কেটেছি, লাল শাক কেটেছি, আমি তো নিজের জন্য কাটিনি, আমি তো গোবিন্দের জন্য কেটেছি, গোবিন্দর জিনিস গোবিন্দকে দিয়েছি, আমি তো আমার জন্য কিছু করিনি, কি ঠিক কিনা? আমি তো আমার জন্য কিছু করিনি, আমি তো আমার জন্য করিনি, ভগবানের জন্য করেছি, তাহলে অসুবিধা কোথায়? তার জিনিস তার সেবা লাগিয়ে দিয়েছে, গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা, তার জিনিস তার সেবা, এটা সব সময় রাখতে হবে। আর বলছিলাম এই জগতে মানে অনেক ডাক্তার আছে, দেখেছেন আপনার ডাক্তার অনেকেই দেখান রোগ রোগ হলে, তাই না? যদি ভালো ডাক্তার কাছে যান, ওই যদি ঘুমাচ্ছে ওটা বালিশ দাও, মা ঘুম কি করে পাওয়া জানেন তো, ওই যে আপনি দুর্বল আছেন ভগবানের ভক্তি থেকে, মায়াদেবী আপনার বেশি গ্রাস করছে, আপনার ঘুম হয়ে যাচ্ছে, মায়াদেবী বলেছেন যা যেখানে কৃষ্ণ কথা হবে সেখানেই গোলক বৃন্দাবন, সেখানে ভগবান থাকেন। আমি ভগবানের যেখানে কাজ হবে, ভগবানের যেখানে সেবা হবে, সেখানে আমি সবসময় ঢোকার চেষ্টা করি, ঢোকার চেষ্টা করি। দেখবেন না, যাদের শরীর দুর্বল থাকে না, তাদের অনেক রোগে আক্রান্ত হয়। দেখেছেন না, যারা শরীর দিকে দুর্বল থাকে তাদের অনেক রোগ সব্যাধি হয়, তাই না? আর এই ভজনের দিকে যাদের দুর্বল থাকে তাদেরকে ওই মায়া এসে আক্রমণ করে। এই ভজনের দিক হরে কৃষ্ণ নাম মহম্মদ করে জোরকে বলুন হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ, বলুন
হরে কৃষ্ণ,
জোরে বলতে পারবেন না, আপনাকে জোরে বলতে হয়, বলুন হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ।
এভাবে জোরে বললে মায়া চলে যায়, ভগবানের নাম করে জোরে চলে যায়, বুঝতে পারে ঘুম আসবে। কতক্ষণ কি কাজ করেছেন, ঘুমাচ্ছেন? আমি তো সকাল থেকে খালি বকেই যাচ্ছি, ওই আমাদের তো ঘুমাচ্ছে না, বুঝছে? রাত দুটোর সময় শুই, প্রতিদিন একটা দেড়টা দুটোর সময় কাজ করে শুই, আছি প্রত্যেক দিন। ওই রাত এখানে পাঠ করতে করতে দূর থেকে আসি, এগারোটা সাড়ে এগারোটা বেজে যায়, দিয়ে বই লেখি, রাত দুটো বেজে যায়, আবার সকালবেলা উঠে বেরিয়ে যাই প্রোগ্রাম করতে, বই ঘুম তো আসে না। এত কিসের ঘুম? আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, যত বাড়াবেন তত বাড়বে আহার নিদ্রা, খাওয়া দাওয়া যত বাড়াবেন তত বাড়বে, ঘুম যত বাড়াবেন তত বাড়বে, যত ভয় বাড়াবেন তত ভয় বাড়বে, আর বংশবৃদ্ধি সংক্রান্ত সেক্স যেটাকে বলা হয়েছে সেটা তত তত বাড়বে। এটাকে বলা সম্ভব লীলা, এটা তত বলতে থাকে। যাকে অনেক কথা, তার কি বলছিলাম, জগতে ডাক্তার আছে, বুঝতে পারছেন? আপনারা অনেকে ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি বলে যে আপনার ডায়াবেটিক হয়েছে, ব্লাড সুগারটা মাপা হয়ে গেছে, সুগার টেস্ট করবো, আপনার ডায়াবেটিক হয়েছে মানে সুগার হয়েছে, সুগার হয়েছে আপনার, ডায়াবেটিক হয়েছে, তা আপনি আলু খাবেন না, মিষ্টি খাবেন না, আর ওষুধগুলো লিখে দিচ্ছি নিয়মমতো খাবেন আর হাঁটবেন, তাই তো বলে ডাক্তার। এটা ডাক্তার এইভাবে বলবে। আর যদি আপনি বলেন ডাক্তারবাবু আমার অনেক পয়সা আছে, আমি মিষ্টি ছাড়তে পারবো না, রোজ দশটা করে মিষ্টি খাই আমি, আপনি যত ওষুধ লেখেন লেখেন, আমি ওষুধটা খাবো ঠিক মতোই, আরো বেশি করে খাবো, তাতে অসুবিধা নাই, কিন্তু আমি মিষ্টি ছাড়তে পারবো না। তখন ডাক্তারবাবু যদি আপনাকে ভালোবাসে, যদি আপনার টাকাকে না ভালোবাসে, যদি আপনাকে ভালোবাসে যে আমি এই রোগীটাকে ভালো করবো, সে বলবে আপনার মতো রুগী আমি চাই না। আপনি যদি ওষুধটা এই মানে খাবেন আর ওই মিষ্টিও খাবেন তা চলতে পারে, কারণ আপনার এই মিষ্টি খেলে আপনার ওই জাতীয় শিক্ষা আপনার সুগার বেড়েই চলবে। 15 দিন পরে আসবেন আবার আমাকে দেখাবেন, আপনার মতো রুগী আমি চাই না। আপনি ওষুধ খেলে আপনার কি লাভ হবে? আপনার 15 দিন পরে আসবেন, সুগার বাড়বে, আবার ওষুধ বাড়িয়ে দেবো, ডোজ বাড়িয়ে দেবো, আমার টাকাটা ফালতু আপনাকে আমাকে দিচ্ছেন। আর যদি আপনি মিষ্টি ছাড়তে পারেন তবে আমার কাছে আসবেন। কিন্তু যদি খারাপ, যদি খারাপ ডাক্তার থাকে যে আপনার পয়সাকে ভালোবাসে, সে কি বলবে জানেন? সে বলবো আচ্ছা ওকে যদি ফিরিয়ে দিই, তার অন্য ডাক্তারের কাছে গিয়ে সে দেখে আমার পয়সাটা মাঝখান দিয়ে আমার 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 ফিটা নষ্ট হবে, তা আমি বরঞ্চ ওকে বলি তুমি যা খাও তাই খাও, তোমার মিষ্টি ভালো লাগলে খাও, আর ও মরে গেলে আমার কি ক্ষতি আছে, আমার পয়সাটা তো হবে। এরকম রোগী পাওয়া ডাক্তার আছে না জগতে? এরকম গুরু জগতে আছে যারা আপনাদের সঙ্গে প্রতারণা করে, আত্মা যা চায় তাই খাও, যা খুশি তাই করো, মদ খাও, গাঁজা খাও, ভাঙ খাও, বিড়ি খাও, সিগারেট খাও, যা খুশি তা করো, তুমি আমার কাছে শুধু দীক্ষা নাও, ওই বছরে একবার আসবো, আমার প্রণামীটা ট্যাক্সটা দিয়ে দিলি, আমি ট্যাক্স চাপিয়ে দেবো বছরে 100 টাকা, সেই ট্যাক্সটা আমার দিয়ে দিলি। এইসব গুরুর কাছ থেকে আপনার কি লাভ? এইসব গুরুর কাছ থেকে আপনার প্রতারণা করবেন, বুঝতে পারছেন? এই জগতে এরকম কর্মী গুরু আছে, জ্ঞানী গুরু আছে, যোগী গুরু আছে, কৌলিক গুরু আছে, লৌকিক গুরু আছে, কিন্তু জগতে পরমার্থী গুরু শিবজি মহারাজ তো পার্বতীকে বলেছে হে দেবী এই জগতে পরমার্থী গুরুর সংখ্যা অনেক কম, এই জগতে বিত্ত হরণকারী গুরুর সংখ্যা অনেক বেশি। তা কি বলছেন? আমাদের 4টা জিনিস বারণ, যেখানে 4টা কলি অবস্থান করে, কি কি? দুতুকিরিরা, দুতুকিরিরা মানে জুয়া খেলা, তাস খেলা, পাশা খেলা। কদিন ধরে কাগজে কাগজে লেখালেখি করছিলাম, দেখছিলাম বলো এক বসিরহাটে একটা লোক 1.5 কোটি টাকা জুয়া খেলে, ওই যে লটারি টিকিট কেটে পেয়েছে, 1.5 কোটি টাকা পেয়ে তারপর টাকা দিয়ে কিছু টাকা ট্যাক্স কেটেছে, সেখান থেকে আরো কিছু টাকা কেটেছে, 1 কোটি টাকা মতো পেয়েছে, পেয়ে এসে গাড়ি করেছে, বাড়ি করেছে, অনেক কিছু করেছে, গাড়ি ভাড়া দিচ্ছে, কিন্তু লটারির টিকিটটা সে লোকটা ছাড়তে পারেনি, বুঝতে পারছেন? লটারির টাকাটা পেয়েছে কিন্তু লটারির টিকিট কেটেই যাচ্ছে, পরে ওই টাকা থেকে আবার 19 লাখ টাকার লটারির টিকিটও কেটেছে, শেষ পর্যন্ত বউয়ের সোনা দানা আবার যা গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, সব বিক্রি করে দিয়ে এখন বাড়ি ঢেড়ি বিক্রি করে দিয়ে রাস্তায় ভিক্ষা ভিক্ষা করছে। আবার পাশে যারা ওই ওর লোভে যারা টিকিট কাটছে তাদেরও একই অবস্থা, ওর দেখাতে কি সঙ্গদোষ যে ও লটারি কিনে 1.5 কোটি টাকা পেলো, তাহলে আমিও একদিন পাবো? ওর গ্রামের লোকের অনেকে টিকিট কেটেছে, তারাদেরও এই দশা হয়ে গেছে,
আর সরকারের দোষ দিচ্ছে সরকার লটারি বল, সরকার লটারি বল, সরকার তো লটারির ট্যাক্স পায়, টাকা হলো লটারির টাকা হলে সরকারের ট্যাক্স হয়, ট্যাক্স দিয়ে রাস্তাঘাট হয়, লোকের উপকার হয়, আর সরকার তোমার তুমি লটারির টিকিট কাটো কেন, তোমার তোমার এত লোভ কিসের, তুমি কেন টিকিট কাটতে যাও, জুয়া খেলা এগুলো জুয়া মানে দুধু ক্রিয়া। আর পান বলতে মদ গাঁজা ভাং এগুলো দেখছেন তো কি অবস্থা, দু টাকা উপায় করছে, ছ টাকার মদ খাচ্ছে, আর বাড়ি থেকে বউকে পেলাচ্ছে, বউকে পিটাচ্ছে, কিছু পিটাচ্ছে না, এরকম হচ্ছে, বুঝতে পারছি, তাহলে বুঝতে পারছেন তো কথা শুনলেন তো, তাহলে পান পান বলতে মদ গাঁজা ভাং যেটা বললাম, স্ত্রী বলতে অবৈধ স্ত্রী সব, স্বামী বাইরে কাজ করতে গেছে মাঝে মাঝে পয়সা পাঠাচ্ছে, স্ত্রী পরপুরুষের সঙ্গ করছে, এটা হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ। আবার স্ত্রী এখানে আছে, স্বামী ওখানে গিয়ে আর একটা বিয়ে করে বসে আছে যেখানে কাজ করতে গেছে, সেই সংসারে কখন শান্তি হবে, শান্তি হবে, এটা আমাদের বাবা। আর সোনা বলতে জীবহিংসা, আমরা কোন জীবকে হত্যা করি না, সর্বজীবে কৃষ্ণ অধিষ্ঠ, সর্বজীবের মধ্যে ভগবান আছে, সর্বজীবের মধ্যে ভগবান আছে, আমরা কোন জীবকে হত্যা করি না নিজের জন্য, নিজের জন্য আমরা কিছু করি না। আত্ম ইন্দ্রিয় বাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম, নিজের সুখের জন্য কিছু, কৃষ্ণ প্রীতির ইচ্ছা, কৃষ্ণ প্রীতি বাঞ্ছা, যে কৃষ্ণ প্রীতি বাঞ্ছার জন্য আমরা চলি, সবকিছু ভগবানের সেবার জন্য, ভক্তরাজ সেবা করে কিছু পাওয়ার জন্য নয়, ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, ভক্তকে ভক্তরাজ সেবা করে ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য নয়, তাদের ভিত্তিতে হয়েছে ভগবানের সেবা করা, তারা ভগবানের সেবা করার জন্যই মানব জন্ম লাভ করেছেন, এবং তারা এই ভগবানের সেবা করে ভক্তি লাভ হয়, ভক্তের সেবা করে ভক্তি লাভ হয়, এই জন্য আমাদের ভক্তি লাভ করতে হবে, গুরুদেব কাছ থেকে আশ্রয় নিয়ে গুরুদেবই আপনাকে কৃষ্ণ সেবার অধিকার দিতে পারে। কৃষ্ণ কার বস্তু, কৃষ্ণ হচ্ছে রাধারানীর বস্তু, কৃষ্ণ হচ্ছে রাধারানীর বস্তু, আর রাধারানী হয়েছেন অভিন্ন গুরুপাদ পদ্ম, এই গুরুপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করলে গুরুপাদ পদ্মই আপনাকে কৃষ্ণ সেবার অধিকার দিয়ে দেবে, বুঝতে পারছেন, এটা সবসময় মনে রাখবেন, এই গুরুপাদ পদ্মই আপনাকে কৃষ্ণ সেবার অধিকার দেবে, সেই গুরুপাদ পদ্মের চরণে আশ্রয় গ্রহণ করে আমাদের হরি ভজন করতে হবে, এটা হলো আসল কথা, বুঝতে পারছেন, এটা হলো আসল কথা, এইটা আপনাদেরকে শুনতে হবে, এটা বুঝতে হবে, জানতে হবে, এটা না বুঝলে আমরা কিছু করতে পারব না, এই জগৎ আমাদের জীবনটা আমাদের বৃথা চলে গেল, এই জন্য শাস্ত্রে বলেছেন হরি হরি বিফলে জন্ম গোয়াইব, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইব, আমি এই জেনে শুনে বিষ খাচ্ছি, বুঝতে পারছেন, আমি এই জেনে শুনে বিষ খাচ্ছি, এই জেনে শুনে রাধা কৃষ্ণ ভজন করলাম না, জেনে শুনে বিষ খাচ্ছি, বুঝতে পারছেন, সংসার জ্বালা জুড়াইতে আমি কিছুই করতে পারলাম না, বারবার এই সংসারের মধ্যে আসছি, কুকুরেরও সংসার আছে, ছাগলেরও সংসার আছে, বিড়ালেরও সংসার আছে, শুয়ারেরও সংসার আছে, তারা এই সংসার জ্বালা থেকে, আর এই স্বর্গের কথা চিন্তা করেন, স্বর্গে যাবেন, সাধুরা স্বর্গ চায় না, কেন তারা জানে যে স্বর্গে ওটাও ক্ষণস্থায়ী, স্বর্গে পুণ্য করলে লোক স্বর্গে যায়, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার ফিরে আসতে হয়, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার ফিরে আসতে হয়, নরকে গেলে পাপ করে নরকে যায়, পাপ শেষ হয়ে গেলে আবার নরক থেকে চলে আসবে, কিন্তু এই স্বর্গ নরক ক্ষণস্থায়ী, এই স্বর্গ নরকটা হয়েছে এই চৌদ্দ ভুবনের মধ্যে, তল অতল বিতল সুতল রসতল এইসবের মধ্যে স্বর্গ নরক, তার উপরে হয়েছে, তার উপরে হয়েছে বিরজা নদী, বিরজার পরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের পর পরব্রহ্ম, তারপর বৃন্দাবন, সেই বিরজা বৈকুণ্ঠতে ভগবান বিষ্ণু অবস্থান করেন, বিষ্ণু যেখানে অবস্থান করেন সেখানে বৈকুণ্ঠ, তাহলে সেইভাবে আমাদের সবসময় এই কথা চিন্তা করতে হবে, বুঝতে পারছেন, সেই গোলোক বৃন্দাবনে ভগবানের সেবায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে বা বৈষ্ণবের সেবা করতে হবে, কেউ বৈষ্ণব হতে চায় কিন্তু বৈষ্ণবের সেবা না করেই বৈষ্ণব হতে চায়, কিন্তু বৈষ্ণবের সেবা না করে কেউ বৈষ্ণব হতে পারে, ভক্ত হতে হলে ভক্ত সেবা করতে হবে, ভক্ত সেবা না করলে কখনো ভক্ত হওয়া যায় না, এটা সবসময় মনে রাখবেন, এইটা সবসময় আপনারা মনে রাখবেন, এইটা আপনাদের করলে পরম কল্যাণ বস্তু আপনাদের লাভ হয়ে যাবে, তাহলে আপনাদের চরম অবস্থায় সেখানে ভগবান ধামে আপনারা পৌঁছাতে পারবেন, তা না হলে কোনো উপায় নেই, এটা সাধুর সঙ্গে ঘুরতে হয়, সাধুর সঙ্গে পরীক্ষা, এদের রথে যাই আপনারা বাঁচে করে পুরী যান, বুঝলেন, দেখছি খায় দায় ঘরে ঘরে ঘরে।
বিভিন্ন সাহিত্য ভক্তরা সঙ্গে পরিচয় গৌরামঠ সব স্থানে করোড় ভ্রমণের অঙ্গে সেসব স্থানে হারিব আমি প্রণয় ভগত গৌর যেখানে গিয়েছে গৌরাঙ্গ মহাপুর সব জায়গায় গিয়েছে আমরা সেই সময় পরিচয় আপনারা জানেন আমরা পুরীতে যাই প্রতি বছর রথের সময় পুরী যাই 2000 টাকা করে নেই 7 দিন থাকা খাওয়া প্রসাদ পাওয়া এবং বাঁচে করে ঘোরানো এবং শুধু ঘোরানো নয় কীর্তন করতে হবে এরকম পাঠ হবে এরকম হরিকথা হবে জায়গায় জায়গায় গিয়ে বসবো হরিকথা হবে পরিক্রমা এই অসভ্য লোক পাঠায় বুঝতে পারছেন প্রতি বছর লোক যায় সয় সয় লোক যায় কিন্তু আপনাদের সেরকম সৌভাগ্য হওয়া দরকার যে আপনারাও এরকম সবাই সঙ্গে ভক্ত সঙ্গে কত যে কত জায়গায় টাকা খরচ করেন কত জায়গায় সমুদ্রে স্নান করতে যান কিন্তু সেখানে না গিয়ে এই ভক্ত সঙ্গে পরিক্রমা ধাম পরিক্রমা করে বৃন্দাবনে প্রতি বছর নিয়ে যায় পুরীতে প্রতি বছর নিয়ে যায় খুবই অল্প পয়সায় করে পরিক্রমা সেখানে জগন্নাথের প্রসাদ বুঝতে পারছেন অনন্ত বসুদেবের প্রসাদ সেখানে সমুদ্রে স্নান করা জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া গঙ্গামাতা গোস্বামী দেখা অনন্ত বসুদেবের মহিমার কথা বলা বিন্দু সরোবরের মহিমার কথা বলা এইসব কথাগুলো আমরা সবসময় বললাম সেগুলো সবসময় না শুনলে তো বুঝতে পারে অনেকে দেখে বিন্দু সরোবর সেখানে শ্যাওলা জমে আছে ওটা কি কিন্তু অনেকেই জানে না আজকে ওই জগন্নাথ পরিক্রমার বই লিখছিলাম লিখতে লিখতে তখন আজকে ওই বিকালবেলাটায় বিন্দু সরোবরের কথা লিখছিলাম সুন্দর বলে লিখছিলাম বুঝতে পারছেন তখন তো বলা হয় না তখন সবাই পেটে খিদা পেয়ে যায় তখন ওখানে বলি না সময় পাওয়া যায় না ওখানে অনন্ত বসুদেবের কাছে গিয়ে প্রসাদ পেয়ে ওখানে বসেরও আর অত কথা বলাও হয় না বুঝতে পারছেন সেখানে আজকে লিখছিলাম খুব সুন্দর করে যে বিন্দু সরোবরটা কি করে হলো একদিন জানেন শিবজি মহারাজ ভুবনেশ্বরে আছে বিন্দু সরোবর অনন্ত বসুদেবের মন্দির লিঙ্গরাজের মন্দির ওখানে একদিন জানেন লিঙ্গরাজ কি করে ওখানে হলো মানে শিবজি মহারাজ কি করে আসলো জানেন লিঙ্গরাজ তো শিবজি মহারাজ মানে কি করে আসলো একদিন শিবজি মহারাজ কথা বলতে বলতে কথার ছলে একদিন পার্বতীকে বললেন পার্বতী তুমি জানো এই যে কাশী বিশ্বনাথ কৈলাস এর চাইতে একটা মনোরম সুন্দর জায়গা আছে সেটা পরিধামে পুরুষোত্তম ক্ষেত্রে মানে ভুবনেশ্বরে পুরুষোত্তম ক্ষেত্রে মানে ভুবনেশ্বর বলে তাই নাকি সুন্দর একটা মনোরম বন আছে সেখানে সুন্দর মনোরম জায়গা তখন সেই কথা শুনে পার্বতী একাই চলে আসে পার্বতী সেখানে 15 বছর ছিলেন গোপী বেশে পার্বতী সেখানে গোপী বেশে ব্রজ যে গোপী সেই গোপীদের বেশে পার্বতী 15 বছর ওখানে বসবাস করেছিলেন ওখানে সেই পার্বতী যখন বসেছিলেন তখন দুটো অসুর এসে পার্বতীকে দেখে বলছে বাহ সুন্দরী মেয়ে তো খুবই রূপবতী এত সুন্দর মেয়ে আমার আছে পৃথিবীতে তখন এই কথা বলাতে পার্বতীর একটু ভয় হয়ে গেল বলে অসুর আমার কোনো ক্ষতি করবে না তো আবার তখন শিবজি মহারাজকে স্মরণ করল শিবজি মহারাজ তখন গোপী বেশে তখন পার্বতীর কাছে এসছে গোপী বেশে মানে মেয়েদের বেশে গোপী বেশে চলে এসছে শিবজি মহারাজের বেশ ধরেনি গোপী বেশে চলে এসছে তখন পার্বতী তাকে সব কথা খুলে বললেন যে অসুর দুটো আমার দিকে চোখ পড়েছে তখন শিবজি মহারাজ ধ্যান করে বলে বসলেন যে ওই অসুর দুটো দেবতার কাছ থেকে এমন বর পেয়েছে ওদেরকে কোনো অস্ত্র দ্বারা মারা যাবে না পারবে তুমিই পারবে ওদেরকে মারতে তুমি ওদেরকে মারতে পারবে সে কি করে মারবো সে বুদ্ধি আমি শিখিয়ে দেবো সেই বুদ্ধি আমি শিখিয়ে দেব তখন শিবজি মহারাজ সেই বুদ্ধি ওকে শিখিয়ে দিল কি বুদ্ধি সেটা পরে প্রয়োগ করেছে পার্বতী পার্বতী তখন এই বুদ্ধিটা পেয়ে ওই অসুরদিগকে বলছে তোমরা আমাকে বিয়ে করতে পারবে আমি তোমাদের স্ত্রী হব তবে একটা শর্ত কিন্তু আছে বলে কি শর্ত তোমাদের মধ্যে যে আমাকে কাঁধে করে নিতে পারবে তাকে আমি বিয়ে করব দুজনকে তো বিয়ে করা যাবে না যে আমাকে কাঁধে করে নিতে পারবে তাকে আমি বিয়ে করব এখন দুইজন অসুর নিজেদের মধ্যে ঝগড়া করতে আরম্ভ করল ও বলছে আমি কাঁধে নেব আর ও বলছে আমি কাঁধে নেব দুজনের বিয়ে করার ইচ্ছা পার্বতী বলছে তোমরা ঝগড়া করো আমি বুদ্ধি কাঁধে দিচ্ছি আমার একটা পা একজনের কাঁধে রাখবো আর একটা পা আর একজনের কাঁধে রাখবো দুই পা দুজনের কাঁধে রাখবো তাই দুজনের কাঁধে উঠে
পার্বতী এমন ঘর দিয়েছে বুঝতে পারছেন, ঘরের ঠেলায় দুটো অসুরই মরে গেছে, দুটো অসুর মরে গেল। তখন পার্বতী খুব ক্লান্ত হয়ে পড়ছে, দুটো অসুরকে মেরে দিয়েছে। পার্বতী বলছে আমার একটু জল চেষ্টা পেয়েছে, জল পান করবো, জল পাচ্ছি না কোথাও। তখন শিবজি মহারাজকে বলছে একটু জল ব্যবস্থা করুন, আমার খুব জল চেষ্টা পেয়েছে। তখন শিবজি মহারাজ একটা গর্ত খুললেন, কূপ খুললেন, মানে বিরাট জলাশয় জলের মতো পুকুর খুঁড়তে লাগলেন। তখন পার্বতী বলছেন আমি নিত্য একটা জলাশয় চাই, যেখানে সবসময় জল থাকবে, সেরকম চাই নিত্য জলাশয়। তা সেই জল শিবজি মহারাজ সব তীর্থে তীর্থে ঘুরে ঘুরে এসে তখন জল পান করলেন। শিবজি মহারাজ তখন কি করলেন, সব তীর্থে গঙ্গা সরস্বতী যমুনা সব জায়গায় গিয়ে গিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে জল নিয়ে এসে ওই ওইটায় ওখানে দিয়েছে ওই সরোবরে। সেজন্য ওর নাম হয়েছে বিন্দু বিন্দু জল নিয়ে এসছে, সেজন্য নাম হয়েছে বিন্দু সরোবর, বুঝতে পারছেন। সেই বিন্দু সরোবরে, বিন্দু সরোবরে স্নান করলে যাদের পিতা অত্যন্ত বদ্ধ অবস্থায় মানে নরক যন্ত্রণা ভোগ করছে, সেই ওই স্নান করলে ওই কুণ্ডে ওই জলাশয় স্নান করলে তাদের পিতৃদেব, তাদের পিতৃদেব ওখান থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে চলে যায়, বুঝতে পারছে এটা। আর ওখানে তখন ব্রহ্মাদি দেবতাগণ ওই জলাশয়ে এসে স্নান করেছে। তখন শিবজি মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, হে পুরুষোত্তম, আমি একটু এখানে থাকতে চাই অনন্ত বাসুদেবের কাছে। বলছে তাহলে থাকো, তাহলে তুমি এখানে থাকো, তুমি এখানে থেকে তুমি অনন্ত বাসুদেবের কাছেই থাকো। তখন শিবজি মহারাজ ওই কাশী থেকে এসে ওখানে থেকেছিলেন, এই জন্য ওই লিঙ্গরাজ মন্দির হয়েছে, বুঝতে পারছেন। আর প্রত্যেক দিন কি প্রসাদ পায়, অনন্ত বাসুদেবের প্রসাদ প্রত্যেক দিন ওই শিবজি মহারাজ পায়। এইভাবে ওই অনন্ত বাসুদেবের মন্দির সৃষ্টি হয়েছে। এসব কথা কোথায় পাবেন আপনারা, কে বলবে? ওই বাসের পার্টির সঙ্গে গেলে বলতে বলুন, কেউ জানবে না, বলতে বলুন। সেখানে আমরা যাই, সেখানে প্রসাদ পাই, জগন্নাথ দেবের কথা বলি, জগন্নাথ কোথা থেকে আসছে সেগুলো। জয় শ্রী জগন্নাথ দেব কি
জগদ্গুরু স্বামী ভক্তিন আচার্য মহারাজ কে বিবানন্দ।